ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে যে সকল রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তাদের সুবিধাজনক সময়ে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
আইএসএর অনুমোদন নিয়েই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে উত্তর কোরিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে আজ স্বাগত জানিয়েছে পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। তবে ওই অঞ্চলে কেউই মনে করেন না যে এই সব নতুন পদক্ষেপ কিম জং উনের সরকারকে বিরত রাখতে পারবে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিরাপত্তা পরিষদের এই নতুন প্রস্তাবের পক্ষে এক বিবৃতিতে বলেছেন যে এতে আগেকার চাইতে ভিন্ন মাত্রার এই প্রস্তাব কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছারই প্রতিফলন। দক্ষিণ কোরিয়ার সরকার উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সতর্কবার্তা অনুযায়ী তার পরমাণু কর্মসূচি থামাতে আহ্বান জানিয়েছে, নইলে বলেছে এর পরিণতি তাদের ভোগ করতে হবে। সেখানকার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র চো জুন হিউক বলছেন যে উত্তর কোরিয়া কেবল যে অর্থনৈতিক অসুবিধে এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার সম্মুখীন হবে তাই নয়, বরঞ্চ দেখবে যে জাতিসংঘের সদস্য হিসেবে তার অধিকার এবং সুবিধাদি স্থগিত থাকবে। দক্ষিণ কোরিয়ার সরকার আরও ঘোষণা করেছে যে তারা একপাক্ষিকভাবে আরও নিষেধাজ্ঞা জারি করবে। 2006 সাল থেকে নিরাপত্তা পরিষদ ক্রমবর্ধমান হারে উত্তর কোরিয়ার উপর নানান নিষেধাজ্ঞা আরোপ করে এসছে। কূটনীতিকরা বলছেন এর ফলে পরমাণু অস্ত্র আহরণের দিকে দেশটির গতি শ্লথ হয়েছে, তবে এ পর্যন্ত পিয়ংইয়ং সরকারকে তার আণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করাতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট আজ থেকে নির্বাচনী প্রচার অভিযানের মতোই ধন্যবাদ জ্ঞাপনের সফর শুরু করেছেন। প্রথম সমাবেশটি হবে ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটিতে। এর কয়েক ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ানাতে এই মর্মে একটি সমঝোতামূলক প্রতিশ্রুতি গ্রহণ করবেন যাতে এয়ার কন্ডিশনার প্রস্তুতকারক ক্যারিয়ার কোম্পানিটি তাদের হাজারখানেক চাকরি অন্যত্র সরিয়ে না নিয়ে সে রাজ্যেই বহাল রাখে। ওহাইও সেই সব গুরুত্বপূর্ণ রাজ্যের একটি যেখানে হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প উভয়েরই প্রতি সমর্থন ছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পই সেখানে জয়লাভ করেন। ট্রাম্প বিস্তারিত আর জানাননি যে তিনি আর কোথায় কোথায় যাচ্ছেন, তবে অনুমান করা হচ্ছে আগামী দিনে বিভিন্ন জায়গায় তিনি তাঁর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখবেন। ইন্ডিয়ানাতে তিনি এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইন্ডিয়ানা পলিস শহরে ক্যারিয়ারের কারখানায় যাবেন এবং এই চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন যে মেক্সিকোতে ওইসব চাকরি না গিয়ে সেসব সেখানেই থাকবে। স্থানীয় ইউনিয়ন নেতারা ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যে তিনি তাদের পক্ষে কাজ করেছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম এক প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশের মাটি ব্যবহার করে কাউকে সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে দুদিনের সফর শেষে প্রাক্কালে ঢাকায় গণভবনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকারের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা তাঁর সরকারের সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। বৈঠকে দুদেশের নিরাপত্তা ইস্যুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া আঞ্চলিকভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়েও ভারতের প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি পরিদর্শন করেন। সকালে তিনি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। ঢাকা থেকেই জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দমন নিপীড়নের কারণে বাংলাদেশে যেসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তাদের সুবিধাজনক সময় ফেরত পাঠানো হবে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বৃহস্পতিবার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন বাংলাদেশ সরকার এ সকল রোহিঙ্গাদের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কথা বলেছে। এ প্রসঙ্গে তিনি বলেন
আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সঙ্গে
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি শতাধিক রোহিঙ্গা আশ্রয়প্রার্থী যারা বৃহস্পতিবার ভোরে 11টি নৌকায় করে নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফ আসার চেষ্টা করছিলেন তাদের ফেরত পাঠিয়েছে। এদিকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার শত শত সমর্থক মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। রাখাইন রাজ্যে মিয়ানমার সরকার যা করছে তাকে যুদ্ধ অপরাধ বলে আখ্যায়িত করে হেফাজত নেতারা জাতিসংঘ, YC এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নীরবতাতে হতাশা ব্যক্ত করেছেন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আইএস এর অনুমোদন নিয়েই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। বাংলাদেশ পুলিশের একজন দায়িত্বশীল পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। এ সম্পর্কে লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
প্রথমবারের মতো পুলিশ আইএসএর সঙ্গে বেকারির হামলাকারী জঙ্গিদের সম্পৃক্ততার ব্যাপারে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ লাভের কথা স্বীকার করলো। এই হামলায় 22 জন নিহত হন এবং যার অধিকাংশই বিদেশি। খবরে বলা হয়, গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরী, যাকে ধরিয়ে দিতে 20 লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল, পরে তিনি পুলিশি অভিযানে নিহত হন। তার লেখা নিবন্ধ ও সাক্ষাৎকার বেকারি হামলার আগে ও পরে আইএসএর প্রকাশনা দাবি ও রুমিয়ায় ছাপা হয়। পুলিশের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে ঢাকার আজিমপুরে পুলিশি অভিযানকালে আত্মহত্যাকারী জঙ্গি তানভীর কাদেরী আইএসএর সঙ্গে যোগাজোগকারী সর্বশেষ বাংলাদেশি জঙ্গি। গত জুনে রমজানের শুরুর দিকে বেকারি হামলার প্রস্তুতি নেওয়া হয়। পুলিশ আরো নিশ্চিত যে গত ডিসেম্বরে ঢাকায় তামিম আহমেদ চৌধুরী এক ঘনিষ্ঠ অনুসারীর কাছে পাঠানো $50,000 যা জব্দ করা হয়েছিল, সেই অর্থ ব্রিটেন ভিত্তিক যে কোম্পানি থেকে এসেছিল তার প্রতিষ্ঠাতা সাইফুল সুজন কয়েকদিন পরেই সিরিয়ায় নিহত হয়। ওদিকে নাগরিকদের বাংলাদেশ সফরের ব্যাপারে ফের সতর্ক করেছে অস্ট্রেলিয়া। দেশটি মনে করে বাংলাদেশে এখনো সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাতব্য ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চেয়েছেন। ঢাকা থেকে জহুরুল আলমের টেলিফোন বার্তা।
বৃহস্পতিবার ঢাকায় একটি বিশেষ আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করে খালেদা জিয়া জানিয়েছেন তিনি তার পক্ষের সাক্ষী হাজির করতে চান। আত্মপক্ষ সমর্থনের আগে এ মামলার 32 জন সাক্ষীর জবানবন্দি তাকে পড়ে শোনানো হয়। পরে খালেদা জিয়া প্রায় 15 মিনিট তার যুক্তি বিচারকের কাছে তুলে ধরে বলেন ওই সব সাক্ষীরা যে বক্তব্য দিয়েছে তা সঠিক নয়। পরে আদালত 8ই ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিন খালেদা জিয়া আরো বক্তব্য দিলেন। জিয়া দাতব্য ট্রাস্টের 3,15,43,000 টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন 2010 সালের 8ই আগস্ট খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে ঢাকার তেজগাঁ থানায় মামলা দায়ের করে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
রাশিয়া আলেপ্পোতে সিরীয় বাহিনীর প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার সংকল্প প্রকাশ করেছে, যে পর্যন্ত না তাদের ভাষায় শহরটি সন্ত্রাসী মুক্ত হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের এই মন্তব্য আসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুভ চাভুসোগলুর সঙ্গে তাঁর বৈঠকের পরপরই। তিনি বলেন তারা দুজন সিরিয়ায় অস্ত্রবিরতি সম্পর্কে একমত হন। রাশিয়া এবং তুরস্ক এই সংঘাতের ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন করে আসছে। রাশিয়া হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র এবং তুরস্ক সেই সব বিদ্রোহীদের সমর্থন করে যারা গত 5 বছর ধরে তাঁকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে। আলেপ্পোতে সিরিয়ার সামরিক অভিযান, যাতে রাশিয়ার বিমান অভিযান ও অন্তর্ভুক্ত সিরিয়ার ওই বিদ্রোহী অধিকৃত শহরে সুরক্ষা সম্পর্কে আন্তর্জাতিক উদ্বেগ দেখা দিয়েছে। সিরিয়া সেখানে এবং অন্যত্র বিরোধী যোদ্ধাদের সন্ত্রাসী বলে বর্ণনা করেছে। জাতিসংঘের মানবিক বিষয়ের প্রধান স্টিফেন ও ব্রায়ান প্রভাবশালী দেশগুলোকে সেখানকার অসামরিক লোকজনকে রক্ষার জন্য এবং দেশটির একসময়কার ওই বৃহত্তম শহরটিকে বিশাল এক গোরস্থানে পরিণত হওয়া থেকে বাঁচানোর জন্য তাদের যতদূর ক্ষমতা তা প্রয়োগ করতে বলেছেন। গতকাল নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকেও ও ব্রায়ান বলেন আলেপ্পোর বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলগুলো থেকে প্রায় 25,000 লোক বাস্তুচ্যুত হয়ে পড়েছে এবং প্রতি ঘণ্টায় সেই সংখ্যা বেড়েই চলেছে। মানবাধিকার বিষয়ে জাতিসংঘের একজন পর্যবেক্ষক বলছেন যে দক্ষিণ সুদানের কিছু অংশে জাতিগোষ্ঠীগত শুদ্ধি অভিযান অব্যাহত আছে এবং বলেন দেশটি গণহত্যার মুখে রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল টিমের ইয়াসমিন সুকা দক্ষিণ সুদানে 10 দিনব্যাপী সফর শেষ করেছেন। আজ এক বিবৃতিতে তিনি বলেন লোকজনকে তাদের ঘরবাড়ি থেকে বিচ্যুত করা হচ্ছে, কারণ তারা অনাহার দলীয় ধর্ষণের শিকার হচ্ছে, তাদের গ্রামগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন গ্রামে যেখানে গিয়েছি শুনেছি তারা তাদের ভূমি ফেরত পেতে রক্তদান করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন রোয়ান্ডার মতো সেখানেও গণহত্যা হতে পারে এবং তার রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত। 2008 সালের পর এই প্রথম ওপেক জ্বালানি তেলের উৎপাদন কমানোর ব্যাপারে চুক্তি করার পর তেলের দাম আজ আবার বৃদ্ধি পেয়েছে। ওই সিদ্ধান্তের কারণে বুধবার তেলের দাম প্রায় 10% বেড়ে যায় এবং জ্বালানির স্টক মূল্যও বৃদ্ধি পায়। আজ বৃহস্পতিবারের স্টক মূল্য খুব সামান্যই বাড়ে আর তেলের দাম বেড়েছে ব্যারেল প্রতি $50। ইরানের তেলমন্ত্রী বলেন যে ওপেক তেলের উৎপাদন 12 লক্ষ ব্যারেল বিশ্বের উৎপাদনের প্রায় 1% হ্রাস করবে এবং যার ফলে উৎপাদন দাঁড়াবে 3.25 কোটি ব্যারেলে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। আজ বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে বাংলাদেশ সহ অনেক দেশেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। প্রাণঘাতী এই রোগ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য একটি বড় হুমকি। এ বিষয় নিয়ে জনস হপকিন্স স্কুল অফ মেডিসিনের চিকিৎসক গবেষক মোহাম্মদ নাকিবুদ্দিনের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
দক্ষিণ আফ্রিকাতে বলা হয় যে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক এইডস রোগী দক্ষিণ আফ্রিকায়, আর দ্বিতীয় সর্বোচ্চ যেই এইডস রোগের প্রাদুর্ভাব যেই দেশে আমরা লক্ষ্য করি সেটি কিন্তু বাংলাদেশের সাথে, তাদের বিশাল সীমান্ত রয়েছে ভারত।
আপনি খুব চমৎকারভাবে বলেছেন যে তিন দিক দিয়ে আমাদের সীমান্ত রয়েছে ভারতের সাথে। ভারতের সাথে যোগাযোগ বাড়ছে, কমছে না, কিন্তু সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে এবং ট্রাক ড্রাইভাররা আসছেন ভারত থেকে, এখান থেকে যাচ্ছে, পরিবহন শ্রমিকরা আসছেন যাচ্ছেন, তো এটাতে যোগাযোগ অনেক বেড়েছে। এবং ভারত দ্বিতীয় সর্বোচ্চ এইডস আক্রান্ত দেশ সারা পৃথিবীতে। তো দুয়ে দুয়ে চার মিলালে কি হয় যে আমরাও ভয়াবহ রিস্কের মধ্যে আছি, এবং কিংবা আমাদের হয়তো সঠিক গবেষণা করলে দেখা যাবে যে আমাদের মধ্যে ইতিমধ্যেই এইচআইভি এইডস ভালো রকমভাবে ছড়িয়ে পড়েছে।
এখন খুব সংক্ষেপে জানতে চাই যে এইডস কিভাবে ছড়ায় এবং এটা মোকাবিলা করবার বা সতর্কতা অবলম্বন করবার উপায়টা কি?
প্রথমেই যেটা বলা হয় এইচআইভি এইডস সম্পর্কে সেটা হলো যে অনিয়ন্ত্রিত যৌন অভ্যাস, এতে এইডস ছড়ায়। পাশাপাশি প্রিভেনশনগুলো বলে দিই, সেজন্য কন্ডোম ব্যবহারের কথা খুব বলা হয়, সারা পৃথিবীতে এটার ব্যবহারের কথা বলা হয়। এছাড়া যারা নিডলস শেয়ার করেন, যারা মাদকাসক্ত এবং সুই দিয়ে যারা নিডল শেয়ার করেন, সেভাবেও ছড়ায় এটা। রক্ত, আপনার আপনার এইচআইভি আক্রান্ত রক্ত যদি আরেকজন সুস্থ লোকের মধ্যে চলে যায়, এর মধ্যেও এটা ছড়াতে পারে। তবে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে যে যেমন চোখের পানি, তারপর স্যালাইভা, এখন পর্যন্ত কোনো গবেষণায় প্রমাণ করা যায়নি যে আপনাকে যদি কেউ থুতু মারে তাহলে একজন এইডস আক্রান্ত রোগী থুতু দিলে সেখান থেকে এইডস ছড়াবে, এরকম কিছু জানা যায়নি। তবে মূলত এই যে বললাম এভাবেই এইডস ছড়ায়।
এইডস রোগীদেরকেও আমরা সামাজিকভাবে এমন একটা স্টিগমা, তাদের ওপরে একটা কলঙ্ক লেপন করি যেই কারণে অনেকে এইডস হলেও সেটা বলতে চান না অথবা এইডস টেস্ট করাতেও চান না। অনেকে হয়তো মনে করছেন যে তার হয়তো এইডস হয়ে থাকতে পারে, যেটি এই দেশে অনেকে টেস্ট করছেন, যত বেশি টেস্ট হচ্ছে তত বেশি লোকের এইডস ধরা পড়ছে। কিন্তু আমাদের দেশে তো অনেকে যারা নাকি জানেন যে তাদের হয়তো এইডস থাকতে পারে কিন্তু তারা টেস্ট পর্যন্ত করতে চান না, কারণ সমাজের একটা ভয় আছে। তো এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন?
শতকরা 100 ভাগ আছে, এবং আমি মনে করি এটা খুব সুন্দর প্রসঙ্গ। সরকারের, বেসরকারি সংস্থা যারা রয়েছেন, ব্যক্তি বিশেষের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে এই আমাদের এই ট্যাবু থেকে বেরিয়ে আসার জন্য। আমরা যে কেউ এইচআইভি এইডস হলেই যে তাকে আমরা দূর দূর করি, ছিছি করি, সেটা যেন আমাদের মধ্যে না হয়। রোগ হয়েছে, রোগের এখন চিকিৎসাও রয়েছে, এইডস সম্পূর্ণ ভালো হয় এরকম কিছু ওষুধ এখনও আবিষ্কার হয়নি, কিন্তু ওষুধ খেয়ে আপনার জীবনকে ভালোভাবে চলাফেরা করে জীবনযাপনের, আপনার জীবনকে প্রলম্বিত করার ওষুধ এখন আবিষ্কার হয়েছে সারা পৃথিবীতে।
ডাক্তার মোহাম্মদ নাকিবুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এইডস রোগ সম্পর্কে আপনি অনেক তথ্য দিলেন সেজন্য।
এবার রয়েছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ে একটি রিপোর্ট, পরিবেশন করছেন পরমাশিস ঘোষ রায়।
ভারতে 1980 সালের বোফোর্স কেলেঙ্কারির পর এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কামান কেনার জন্য 5,000 কোটি টাকা মূল্যের চুক্তি স্বাক্ষর করছে ভারত। এর জন্য মার্কিন প্রশাসন একটি লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাঠিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রককে। তাতে অনুমোদনও দিয়েছে ভারত সরকার। এর ফলে ভারত মার্কিন প্রশাসনের মধ্যে কামান কেনার জন্য চুক্তি প্রক্রিয়া বাস্তবিত হওয়ার পক্ষে আরো এক ধাপ এগোবে বলেই মনে করছে দেশের তথ্যবিজ্ঞ মহল। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারত 145টি M777 আলট্রা লাইট হাউস দেয়ার কিনছে এবং এই অস্ত্র মূলত ভারত চীন সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা থাকবে। সূত্রের খবর, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তি বাস্তবায়নের জন্য 5,000 কোটি টাকার অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। দিল্লিতে সম্প্রতি শুরু হয়েছে 15তম ভারত মার্কিন মিলিটারি কোঅপারেশন সম্মেলন। সেখানে দুদিনব্যাপী বৈঠকের পর এই চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ভারত। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের তরফে এয়ার মার্শাল AS ভোসলে, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ডেভিড H বার্গার।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরপরই যুক্তরাষ্ট্রের বাইরে থাকা তার 20টি ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়ে বিশ্লেষকরা কথা বলেছেন। অনেকেই এই নেতার বিষয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন তুলেছেন। ডোনাল্ড ট্রাম্প নিজে টুইট করে বলেছেন তিনি তার ব্যবসা থেকে নিজেকে সরিয়ে রাখার কি পরিকল্পনা করছেন তা এ মাসের শেষের দিকে পরিষ্কার করে বলবেন। ব্যবসা নিয়ে তার ভবিষ্যৎ কি সে সম্পর্কে ভয়েস অফ আমেরিকার কাছে পাঠানো ব্যাখ্যা নিয়ে ক্যারোলিন প্রসূতির প্রতিবেদন থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন এবং শিগুফতা নাসরিন খুইন।
বেশিরভাগ আমেরিকান মনে করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো ব্যক্তি এর আগে প্রেসিডেন্ট হননি। তাঁর সম্পদ সম্পর্কে ট্রাম্প নিজেই বলেছেন তার সম্পদের পরিমাণ কি তা সে একাই জানেন। তিনি বলেন কেউ জানে না আমার কত সম্পদ রয়েছে, অনেকে বলেন আমি বিলিয়নিয়ার কিনা সেটা নিয়েও নাকি সন্দেহ। তবে তার প্রতিষ্ঠানের পূরণ করা আর্থিক বিবরণীর 104 পৃষ্ঠার ফর্মে সম্পদের মোটামুটি একটা ধারণা রয়েছে। শেগুপ্তা নাসরিন কুইন, এই ফর্ম বিষয়ে আর কি বলেন?
হ্যাঁ, নিশ্চয়ই। নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীদেরকে বাধ্যতামূলকভাবে এই ফর্ম পূরণ করতে হয়, তবে আইনের সামান্য ফাঁকের কারণে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2018 সাল পর্যন্ত সম্পদের বিবরণের নতুন ফর্ম পূরণ করতে হবে না। আর ট্যাক্স রিটার্ন বা আয়কর ছাড়া যা তিনি প্রকাশ করেননি সেই বিবরণী খুবই সাধারণ ধরনের। সাবেক ফেডারেল ইলেকশন কমিশন কাউন্সিল কেন এই প্রসঙ্গে বলেন,
We just don't really have a good handle on what's out there.
তিনি বলছিলেন, আমরা পরিষ্কার করে বুঝতে পারছি না আসলে এতে কি রয়েছে। ট্রাম্পের ব্যবসায় রয়েছে এমন দেশগুলোর মধ্যে রয়েছে ডমিনিকান রিপাবলিক, রয়েছে ভারত, ইন্দোনেশিয়া সহ বিশ্বের অসংখ্য দেশ। সফল এই রিয়েল এস্টেট ব্যবসায়ী ব্যবসা সম্প্রসারণ করেছেন ইচ্ছে মতোই, তবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার কারণে ওই বিশাল বাণিজ্য নিয়ে বেশ জটিলতার সৃষ্টি হয়েছে, যেমনটি বললেন কেন গ্রস।
In building these buildings, you may need permits or easements or permissions to build a bigger
এই সব বড় বড় ভবন নির্মাণে তিনি হয়তো পারমিট নিয়েছেন, লাইসেন্স নিয়েছেন, অনুমতি নিয়েছেন, আর এখন তিনি জড়িয়ে পড়লেন সরকারি প্রশাসনিক জটিলতায়।
কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে চলবার অঙ্গীকার করেছেন ট্রাম্প, তবে কিভাবে তা এখনো পরিষ্কার নয়। ট্রাম্প প্রতিষ্ঠান থেকে ভয়েস অফ আমেরিকাকে পাঠানো সম্পদের বিবরণীতে বলা হয়েছে,
We are in the process of vetting various structures with the goal of the immediate transfer of management of the Trump organization.
গ্রাফিক্স বলেন, ট্রাম্প প্রতিষ্ঠানগুলোর কর্তৃত্ব কিভাবে হস্তান্তর করা যায় তা নিয়ে কাজ চলছে। ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিক ট্রাম্পের নেতৃত্বে একদল দক্ষ নির্বাহীর কাছে তা হস্তান্তর করা হতে পারে। ট্রাম্প প্রতিষ্ঠানের বিবেচনার শীর্ষে রয়েছে এ বিষয়টি, তবে আইন কানুনের আওতায় যতটুকু পড়ে তাই করা হবে।
টুইটার বার্তায় ট্রাম্প বলেছেন 15ই ডিসেম্বর তিনি তার সন্তানেরা বিস্তারিত এই পরিকল্পনা ঘোষণা করবেন। পুরোপুরি ব্যবসা থেকে কিভাবে তিনি সরে যাবেন তা জানানো হবে। আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক জেমস তারবার বললেন,
If I was the ethics czar, I would have a completely separated
তিনি বলছিলেন, আমি যদি এথিক্স বিশেষজ্ঞ হতাম তবে আমি বলতাম একজন সিইও রাখতাম এবং পরিবারের সদস্য বাদ দিয়ে নতুন একটি বোর্ড গঠন করার পরিকল্পনার কথা বলতাম। দেশে বিদেশে ট্রাম্পের ব্যবসা চালানোর জন্য সেটাই হতো সবচেয়ে উত্তম।
তিনি বলেন, ট্রাম্পের আর্থিক বিবরণীতে দেখা যাচ্ছে আজারবাইজানে 33 তলা বাকু হোটেল বাবদ $28 লক্ষ খরচ হয়, গত দুবছরে যা এখনও চালু হয়নি।
ট্রাম্প কন্যা ইভাঙ্কা ওই হোটেলের নির্মাণ কাজ ব্যবস্থাপনা করছেন এবং সামাজিক মাধ্যমে ছবিও পাঠিয়েছেন। তবে আজারবাইজান পরিবহন মন্ত্রীর জামাতা ওই হোটেলের মালিক বলে জানা গেছে। জেমস থারবার বলছিলেন,
The leaders of Azerbaijan, by any measure, are fairly corrupt. And if you do business with corrupt...
বলছিলেন, আজারবাইজান নেতারা যে কোনোভাবেই হোক দুর্নীতিপরায়ণ, আর আপনি যদি দুর্নীতিবাজ দেশের সঙ্গে ব্যবসা করেন তাতে আপনি নিজেও হয়তো কোনো এক সময় জড়িয়ে যেতেও পারেন।
ট্রাম্প প্রতিষ্ঠান বলে আসছে তারা চীনে 30টি হোটেল নির্মাণ করবে। ম্যানহাটনে ট্রাম্প প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ রয়েছে চীনা সরকারের ব্যাংক অফ চায়নার। চীনা বিষয়ক বিশেষজ্ঞ এক ইনস্টিটিউটের পরিচালক রবার্ট ড্যালি এ বিষয়ে বলেন,
This is the one country that has the ability to take on the United States and overtake the United States.
তিনি বলছিলেন, এটি এমন একটি দেশ যার সামর্থ্য রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করবার। বিশ্লেষকরা বলছেন, চীনের সঙ্গে সমঝোতার চেষ্টা ট্রাম্প কিভাবে করবেন, ব্যবসায়ী হয়ে নাকি প্রেসিডেন্ট হয়ে। বিশেষজ্ঞ স্কট এ বিষয়ে বললেন,
We have to ensure that any deals that are made, trade agreements, foreign policies, missions,
বলছিলেন, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো ধরনের সিদ্ধান্তই আমরা নেই না কেন, তা বাণিজ্য চুক্তিই হোক বা পররাষ্ট্র নীতির ক্ষেত্রেই হোক, অত্যন্ত ভালোভাবে চিন্তাভাবনা করেই তা করতে হবে। চীন সম্পর্কে ট্রাম্পের বক্তব্যও কিন্তু বেশ স্পষ্ট।
How could I dislike China? They pay me a lot of money.
বলছিলেন, চীনকে আমি কিভাবে অপছন্দ করি, চীন তো আমাকে প্রচুর অর্থ দেয়, লাভ দেয়। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সরকারের দায়িত্বে থাকা কেউ বিদেশি সরকারের কাছ থেকে কোনো অর্থ নিতে পারেন না, আর এই প্রথমবার কোনো একজন ব্যবসায়ী হতে যাচ্ছেন হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। অনেকে বলছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবসায়িক অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের জন্য হয়তো ভালোই হবে।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। আইনজীবী পেশা ছেড়ে ক্ষুদ্র চাষীদের কল্যাণে মনোনিবেশ করে এক অসাধারণ নজির গড়েছেন জেমস ফাইসুন। গবাদি পশু পালন নয়, ভুট্টা চাষও নয়, তার লক্ষ্য স্থানীয় ক্ষুদ্র চাষীদের আয় বাড়ানো। ফাইজা এলমার্সির প্রতিবেদন শুনুন ইজাজ বিন হিউসানের কাছে।
জেমস ফাইসুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ল ডিগ্রি লাভ করেছেন। তার পূর্বপুরুষেরা চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ল ডিগ্রি পাবার পর কর্পোরেশনের একজন আইনজীবী হিসেবে তিনি যোগ দেন। তবে পূর্বপুরুষদের সেই চাষাবাদ তাকে হাতছানি দিয়ে ডেকেছিল, তাই 2012 সালে আইনজীবী পেশা ছেড়ে তিনি চাষাবাদের পেশায় ফিরে আসেন। তবে তিনি ভুট্টা চাষে বা গবাদি পশু পালনে নিয়োজিত হননি। তিনি প্রয়াস চালিয়েছেন কি করে স্থানীয় কৃষকদের আয় আরও বাড়ানো যায়।
A lot of small farmers are struggling and they're working very hard, but they're not able to derive the income from farming to sort of make it economically viable. 6.8%
অনেক ক্ষুদ্র চাষী চাষাবাদ নিয়ে আজ হিমশিম খাচ্ছে, প্রচুর খাটতে হচ্ছে, তবে সংসার চালাবার জন্য যে আয় করা প্রয়োজন তা জুটছে না। যুক্তরাষ্ট্রে আমরা আয়ের মাত্র 6.8% খাদ্যের জন্য ব্যয় করে থাকি, যা কিনা শিল্পোন্নত দেশে সর্বনিম্ন। তাই খাদ্যের খরচটা যখন এত অল্প, খাদ্যের দাম অল্প হবে বলেই আমরা আশা করি। তবে এই নিয়ে জীবিকা নির্বাহ করতে হলে খাদ্য উৎপাদন করতে হবে অনেক বেশি করে। বড় ধরনের উৎপাদন মানে অনেক বেশি গবাদি পশু, তাদের থাকবার জন্য চাই উপযোগী বাসস্থলী। ফাইসন যেসব কৃষক হরমোন এবং অ্যান্টিবায়োটিক্স বা স্টেরয়েড ছাড়া পশুপালন করছেন তাদের সঙ্গে সাক্ষাতের পর তার দাদার নামে মিল্টনস লোকাল নামের একটি কোম্পানি চালু করলেন। আইনজীবী পেশার পরিবর্তে তার শুরু হল ভিন্নতর এক কর্মজীবন।
Here I'm not in the office, you know, I'm generally out on the road, either on farms or in grocery stores and restaurants, whereas in a corporate law environment you're really in the office. The other thing is I did international corporate law.
এখানে আমি অফিসে বসি না, যেমন ছিলাম কর্পোরেট ল অফিসে। আমাকে থাকতে হয় পথে পথে কোনো খামারে বা গ্রোসারির দোকানে। যেহেতু আন্তর্জাতিক কর্পোরেট ল নিয়ে পড়াশোনা করেছি, 95% মক্কেলের সঙ্গে আমার দেখা বা যোগাযোগ হতো না। আর এখন সবাইকে জানতে হয়, চিনতে হয়। বিল্টনস লোকাল সংস্থা স্থানীয় কৃষকদের নির্ভেজাল মাংস বাজারজাত এবং বিভিন্ন রেস্তোরাঁ এবং গ্রোসারি দোকানের মতো হোলসেলারদের কাছে বিক্রয় করে থাকে। ফাইসুন জানালেন যে এভাবে তিনি স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য করে থাকেন।
When you're eating locally, you're able to sort of support that farmer who raised it, you support that store who sold them the feed, and it really has these sort of beneficial feedback.
স্থানীয় এলাকায় যদি আপনি খাওয়া দাওয়া করেন, তবে স্থানীয় কৃষক বা যারা ওই খাদ্য উৎপাদন করছেন তাদের আপনি সাহায্য করছেন। যে দোকানটি ওই খাদ্য বিক্রয় করছে তাকেও আপনি সাহায্য করছেন। ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত মামস অর্গ্যানিক মার্কেটই হচ্ছে অন্যতম খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান যারা মিল্টন লোকালসের স্থানীয় দ্রব্যাদি বিক্রয় করে থাকে। মিল্টন লোকালসের স্থানীয় দ্রব্যাদি এই স্টোরে এক বছরের বেশি সময় ধরে বিক্রি করা হচ্ছে এবং ক্রেতারা তা পছন্দ করছেন। জেমস ফাইসনের জন্য এটা নিঃসন্দেহে সুসংবাদ। তার লক্ষ্য আরও সম্প্রসারণ, আরও মুনাফা বৃদ্ধি এবং ক্ষুদ্র চাষীদের মুখে আরও বেশি করে হাসি ফোটানো।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে উত্তর কোরিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে আজ স্বাগত জানিয়েছে পূর্ব এশিয়ার যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। তবে ওই অঞ্চলে কেউই মনে করেন না যে এই সব নতুন পদক্ষেপ কিম জং উনের সরকারকে বিরত রাখতে পারবে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিরাপত্তা পরিষদের এই নতুন প্রস্তাবের পক্ষে এক বিবৃতিতে বলেছেন যে এতে আগেকার চাইতে ভিন্ন মাত্রার এই প্রস্তাব কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছারই প্রতিফলন। দক্ষিণ কোরিয়া সরকার উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সতর্কবার্তা অনুযায়ী তার পরমাণু কর্মসূচি থামাতে আহ্বান জানিয়েছে, নইলে বলেছে যে এর পরিণতি তাদের ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট আজ থেকে নির্বাচনী প্রচার অভিযানের মতোই ধন্যবাদ জ্ঞাপনের সফর শুরু করছেন। প্রথম সমাবেশটি হবে ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটিতে। এর কয়েক ঘণ্টা আগেই তিনি ইন্ডিয়ানাতে এই মর্মে একটি সমঝোতামূলক প্রতিশ্রুতি গ্রহণ করবেন যাতে এয়ার কন্ডিশনার প্রস্তুতকারক ক্যারিয়ার কোম্পানিটি তাদের হাজারখানেক চাকরি অন্যত্র সরিয়ে না নিয়ে সে রাজ্যেই বহাল রাখে। ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে সমালোচনা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে স্বৈরতান্ত্রিক পদক্ষেপ এবং বিশ্বাসভঙ্গের সামিল বলে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন দেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এক সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, এর ফলে টাকাকে দুর্বল হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট দুর্বল হয়েছে এবং সর্বোপরি বিশ্বাসের ওপর নির্ভরশীল দেশের অর্থনীতি দুর্বল হয়েছে। এর থেকে স্পষ্ট এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক পদক্ষেপ। নোট বাতিলের ফলে অর্থনীতির ওপর কি প্রভাব পড়বে সেই নিয়ে অমর্ত্য সেন একথাই জানিয়েছেন। অর্থনীতিবিদদের মতে এটা বিশ্বাসের অর্থনীতির চরম আঘাত। গত 20 বছরে দেশের উন্নতি খুব ভালো হচ্ছিল, যার অধিকাংশই ছিল মুখের কথার উপর নির্ভর করে। এইভাবে স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়ে প্রথমে প্রতিশ্রুতি দিয়ে পরে বলা যে তা পূরণ করা হবে না, এটা বিশ্বাসের শিখরে আঘাত করা বলেও মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
রাশিয়া আলেপ্পোতে সিরীয় বাহিনীর প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার সংকল্প প্রকাশ করেছে যে পর্যন্ত না তাদের ভাষায় শহরটি সন্ত্রাসমুক্ত হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের এই মন্তব্য আসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুভ চাভুসকোলোর সঙ্গে তার বৈঠকের পরেই। তিনি বলেন তারা দুজন সিরিয়ায় অস্ত্রবিরতি সম্পর্কে একমত হন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.